الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نية المؤمن خير من عمله مسلمان النية عمله চেয়ে উত্তম ভালো ভালো নিয়ত সহকারে আজকের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সাওয়াব অর্জনের নিয়তে, নেকির দাওয়াত প্রচার এবং প্রসারের নিয়তে ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠান করার নিয়ত করছি। আপনারা নিয়ত করে নিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সাওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী দেখবেন শুনবেন ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সাওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখন সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত হুজুরপুর নূর আল্লাহ পাকের শেষ নবী রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি বাড়ি সাল্লাম ইশাদ করেছেন, হে লোকেরা, কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়ার মধ্যে আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজকেরও আমরা উপস্থিত হয়েছি, যথারীতি আমাদের সাথে রয়েছেন আমাদের মনোয়ার ভাই এবং আমাদের নাতখা ইসলামে রয়েছেন, সেটা কালাম আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকবে আপনাদের অভিমত ইনশাআল্লাহ তাআলা, কেননা এই অনুষ্ঠানে আমরা আপনার অভিমত শ্রবণ করে থাকি। আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি যে বিষয়গুলো নিয়ে আমির আল সুনাত দামাত বরকাতুন আলিয়া বিগত মাদানী মুজাকারাগুলোতে আলোচনা করেছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ হয়ে থাকে, যা আমাদের জন্য ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক রাষ্ট্রীয় জীবনে আমাদের জন্য খুবই উপকারিত ও উপকার দেয়। তো আসুন শুরুতেই আজকের যেই আলোচনাটি আমরা করতে চাচ্ছি তা হচ্ছে, আজকের চারদিকে দেখা যায় ইজ্জত সম্মানের হানিকর কথা, হানিকর কাজ নিয়ে মানুষ ব্যস্ত, যেন নিজের খেয়ে নিজের পরে নিজের পায়ে কুড়াল মারার একটা পন্থা বের করে নিয়েছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করে, মানুষের ইজ্জতকে বিলীন করে দিয়ে হতে চায় বড়, কিন্তু সাময়িক সময়ের জন্য হতে পারে বড়, কিন্তু পরক্ষণেই দেখা যায় এই মানুষটি যখন তার দু চোখ বন্ধ হয়ে যাবে, সে দুনিয়া থেকে যখন বিদায় নিবে, কবরের জগতে আলমে বারজাখে চলে যাবে, তখন তার অবস্থা কীরূপ হবে সে সম্পর্কে আমরা আজকে জানব। মুসলমানদের ইজ্জত রক্ষা করা আমাদের জন্য কতটুকু জরুরি রয়েছে, ইজ্জত হানিকর কাজ করা আমাদের জন্য কতটা ক্ষতিকর রয়েছে, শুরুতেই আমরা এ ব্যাপারে যাব মনোয়ারের কাছে। জীবন ভাই,
বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান এমন এক আল্লাহ পাকের সৃষ্টি যাদেরকে বলা হয় যে আশরাফুল মাখলুকাত। আর এই মুসলমানদের ইজ্জত সম্মান এত বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে দিকে ইশারা করে বলেছেন, হে কাবা, তোমার থেকে মুমিনের সম্মান বেশি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো মুসলমানের সম্মান বেশি, এই জাতীয় বিষয়বস্তু রয়েছে কিতাবাদে। তো দেখা যায় আমরা ছোটোবেলাতে একটা কথাও শুনে এসেছি, মানুষের দিল ভাঙা মানে মসজিদ ভাঙার সমান, মুরব্বীর এগুলি বলতো। হয়তো ওই সময় এগুলো কিন্তু মর্ম বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আর সেই ক্ষেত্রে আমির আলে সোনাদে ওলিয়ে কামিলের মাদানী মুজাকারা যখন দেখি তখন এই বিষয়গুলো আরও সুন্দরভাবে ফুটে ওঠে, গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি। তো আমির আলে সোনাদ বরাবরই কিছু কথা বলেছেন, যে একটি রেফারেন্স দিয়ে বলেছেন যে সুদ, এই সুদ যারা খায় কোরআনুল কারিমের মধ্যে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। সুদের লেনদেনকারী যারাই আছে এর সাথে সম্পৃক্ত আজাবের হকদার। তো সুদের আজাবের মধ্যে কিতাবাদির মধ্যে বর্ণিত আছে যে সর্বনিম্ন যেই আজাব সেটা হলো, যেমন সে যেন তার মায়ের সাথে জিনা করলো, এর যে আজাব সে ভোগ করবে।
জি।
আর সর্বোচ্চ আরও যে 69টি আছে সেগুলো কত বড় হতে
পারে, আল্লাহু আকবার।
কিন্তু কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি মুসলমানের অন্তর ভেঙে দিল, মুসলমানের অন্তরে এই কারণ ছাড়া কষ্ট দিয়ে দিল, সে এই 70 প্রকারের থেকেও বেশি গুনাহে জর্জরিত হয়ে গেল।
আল্লাহ,
70 প্রকারের থেকেও বেশি সে গুনাহের মধ্যে, আরো বড় গুনাহের মধ্যে সে পড়ে গেল, মুসলমানের অন্তরে কষ্ট দেয়। তো এইগুলো যদি আমরা অনুধাবন করি, একবার দুইবার শুনলে হয় না, এগুলো বারবার রিপিট করতে হয়, চর্চা করতে হয়, তখন গিয়ে দেখা যায় একটা পর্যায়ে মানুষ মুসলমানের অন্তরে কষ্ট দেওয়া থেকে বাঁচতে পারবে। সেইদিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায় উপস্থিত, ঠিক সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রহমতের সাগরে ঢেউ খেলছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত এবং আনন্দ চিত্তে তিনি বললেন, আমি সংক্ষেপে বলছি মূল বিষয়টা, যে হে আয়েশা কি চাও আমার কাছে চেয়ে নাও,
আচ্ছা
বা তোমার কি ইচ্ছে চাও। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো এত সুন্দর একটা অফার। তো হ্যাঁ, তো নেককারদের বৈশিষ্ট্য ছিল নেককারদের সাথে পরামর্শ করা।
আল্লাহ,
তো তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনুমতি চেয়ে পিতার থেকে পরামর্শ করার অনুমতি চাইলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন এবং তিনি গিয়ে তার আব্বা জানের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তুমি ওয়াদা করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবে সেটা আমাকে এসে বলবে। তখন বলল হ্যাঁ আব্বা জান করবো। তখন মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে মেরাজের রজনীতে আল্লাহ পাক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে যে কালাম করেছেন যেটা মাখলুকের মধ্যে কেউ জানে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক ছাড়া, তো সেই গোপন কালাম থেকে আমাকে একটি কালাম শোনানোর জন্য। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগায় এটাই আরজ করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কিয়ে হাসলেন এবং গোপন তো গোপনে থাকে, প্রকাশ করা তো গোপন থাকে না, কিন্তু তারপর ওয়াদা করেছিল বলবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আল্লাহ পাক তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে ভাঙা দিল, যে মুসলমানের দিল বিভিন্ন কষ্টে জর্জরিত ভেঙে গেছে, এই ধরনের কষ্টে জর্জরিত অন্তরকে যে জোড়া লাগাবে, এটার মধ্যে প্রশান্তি দাখিল করাবে বা তার এই পেরেশান দূর করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এই জাতীয় বিষয়বস্তু যখন বলল, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং এই কথাটা বললেন। বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা এটা তো খুশির খবর, এটা শুনে তো খুশি হওয়ার কথা, কান্না। তখন যে সবচেয়ে বেশি চূড়ায় থাকে তার সবচেয়ে বেশি নিচে পড়ার ভয় থাকে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাখলুকের মধ্যে আম্বিয়া আলাইহিস সালামের পরে সমস্ত মাখলুকের উপরে যার মর্যাদা, তিনি কান্না শুরু করলেন এবং তিনি বললেন কিছুটা এমন যে এর উল্টাটা চিন্তা করো, এর বিপরীত চিন্তা করো, যদি এমন হয় কারো হৃদয়ে ভাঙা থাকে, কষ্টে জর্জরিত থাকে, হতে পারে কারো ঘর ভেঙে গেছে তুফানে, নদী ভেঙে চলে গেছে, তার সম্পদ নষ্ট হয়ে গেছে, ব্যবসায় লস, বিভিন্ন কারণে তার কষ্টে অন্তরটা জর্জরিত, সেটার মধ্যে আপনি প্রশান্তি দাখিল করালেন, তার পেরেশান দূর করলেন, এগুলোর মধ্যে যদি আল্লাহ তাআলা দূর করার কারণে তাকে জান্নাত দান করে, তাহলে মুসলমানকে যদি কষ্ট দেয়া হয়, তার অন্তর যদি ভাঙা হয়, তো সোজা জাহান্নামে, আমি এই জন্য কান্না করছি।
আল্লাহু আকবার।
তো এই যে বিষয় যে এত সুন্দর একটা মুহূর্তে, এত সুন্দর অফার, এত সুন্দর কথা বলা হলো, আর যারা আল্লাহ ওয়ালা তারা কি চিন্তা করে। তো এই জন্য যে বিষয়ে আমরা কথায় কথায় মাকে কষ্ট দেই, কথায় কথায় বোনকে কষ্ট দেই, কথায় কথায় প্রতিবেশী কষ্ট দেই, আমাদের মতো আওয়াম তো সাধারণ যারা আছে তারা তো আছেই, আমরা যারা মাঝহাবে হুলিয়া পড়ে আছি আমাদের মধ্যে এই অবস্থা, আচ্ছা কষ্ট তো দেই, পরে মাপ চাওয়ার কোনো ইচ্ছাও থাকে না, নফস অন্যভাবে বোঝায়,
নিজের মধ্যে আপনার অনুশোচনা পর্যন্ত আসে না,
আসে না।
আর মূলত এখানে মোনার ভাই ই হচ্ছে গিয়ে জান্নাতের আলোচনা যখন মানুষ শুনে অথবা বলে তখন ভিতরে খুশি হয়, এটা স্বাভাবিক ব্যাপার।
জি জি।
কিন্তু আমরা আসলে যারাই রয়েছি আমরা দুনিয়ার প্রশান্তি চাই আর কি, দুনিয়ার প্রশান্তি, অর্থাৎ দিলে কেউ কষ্ট দিল অথবা কষ্ট পেলাম, এখন আমি দুনিয়াতেই এটাকে মানে ই চাই। কিন্তু এর জন্য যে তার জন্য কত বড় সওয়াব রয়েছে, কোনো মুসলমানের দিল খুশি করা ফরজ ইবাদতের পরে সর্বোত্তম ইবাদত বলা হয়েছে, এরপরে আপনার দেখা যায় যে আপনি কাউকে মাফ করে দিলেন, আপনাকে কষ্ট দিল আপনি মাফ করে দিলেন, তো সেখানে কত বড় সওয়াব রয়েছে, সওয়াবে আল্লাহ পাক রেখেছেন। এবং এও রয়েছে যে আপনি হকের উপর রয়েছেন, হকের উপর থাকার পরে অর্থাৎ সত্যের উপর আপনি রয়েছেন, থাকার পরেও আপনি তাকে ক্ষমা করে দিলেন,
না ঝগড়ার না গিয়ে
জি আপনি মাফ করে দিলেন, নিজে ছোট হলেন,
ছোট হলেন আর মাফ করে দিলেন,
আল্লাহ পাক তার শান ও মানকে
বলতে সুসংবাদ রয়েছে তার জন্য,
হ্যাঁ মাগফিরাত সুসংবাদ রয়েছে। তো এই যে এখন মাগফিরাত এখন দুনিয়াতে তো বুঝবে না, এখন দুনিয়াতে কীভাবে বুঝবেন আপনি, এখন ফর এক্সাম্পল আপনার উপর অনেক বড় মনে করেন মামলা হয়েছে, আপনি জেলে বন্দী রয়েছেন, আপনার গর্দান উড়িয়ে দেওয়া হবে, আপনার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, এখন বাঁচার কোনো আর পথ দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে আপনার জন্য ফরমান জারি হয়ে গেল যে একে ক্ষমা করে দাও, অথবা কোনো একটা ইভেন্টে আপনি ক্ষমা পেয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন, হ্যাঁ কতটা আপনার জন্য ভালো লাগবে, কতটা প্রশান্তি নসিব হবে। এবং আপনি দেখে থাকবেন, আমি স্মরণ করব, বাড্ডাতে হয়তো একটা বিল্ডিংয়ে আগুন লেগেছিল, বাড্ডাতে আগুন লেগেছিল এবং বিল্ডিংয়ের মধ্যে অনেক ইসলামী ভাই ইসলামী মহিলা পুরুষ এরা আটকে পড়েছিল, এর মধ্যে থেকে কিছু মানুষ আপনার ওই বিভীষিকাময় অবস্থাতে ওযু করে নিয়েছে, নামাজও পড়েছে, তওবা করেছে, অর্থাৎ এখন আমাদের কি চোখের সামনে দেখছে যে আমাদের কাছে আগুন
আসছে, মৃত্যু অনিবার্য, এমনই মনে হয়
মৃত্যু অনিবার্য। সেখান থেকে তারা ফিরে এসে কান্নারত কণ্ঠে তারা বিভিন্ন চ্যানেলস তাদেরকে তাদের অভিমত পেশ করলো, হয়তো অনেকেই দেখেছে, হয়তো অভিমত পেশ করেছে যে তাদের ভিতরটা কী ছিল, যে আমি চিন্তাও করতে পারি না যে আমি কি মানে আবার জীবনটা ফিরে পাবো। আল্লাহ পাকের দরবারে কত শুকরিয়া জ্ঞাপন করেছে, দুনিয়াবি একটা আমি ই করলাম, তার যে দিলের যে একটা অবস্থা ছিল সেই অবস্থাটা কেমন হয়েছে। সেম জিনিস যে এই জিনিসটা চিন্তা করি যে কালকে আমাদের দিন আল্লাহ পাকের কত নেয়ামত, হাত নেয়ামত, পা নেয়ামত, চোখ নেয়ামত, মুখ নেয়ামত, কথা বলার শক্তি নেয়ামত, জেহেন শক্তি, ব্রেন শক্তি নেয়ামত, হ্যাঁ ভালো চিন্তা করার নেয়ামত, কত মানুষ আছে চিন্তা করতে পারে না, ব্রেন আউট হয়ে গিয়েছে, হাঁটা চলা করতে পারে না, চোখ অন্ধ, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, অ্যাবনর্মাল শক্তি সামর্থ্য সব কিছু আছে কিন্তু অ্যাবনর্মাল পাগলের মতো। তো এই যে অবস্থাটা আল্লাহ পাকের কত নেয়ামতের মধ্যে, ফাবি আইয়ে আলা ই রব্বিকুমা তুকাযিবান, তোমরা আল্লাহ পাকের কোন নেয়ামতকে অস্বীকার করবে, এই নেয়ামতে ডুবন্ত থাকার পরেও আল্লাহ পাকের নাফরমানির মধ্যে আপনি আমি জর্জরিত রয়েছি, মানুষের দিল ভেঙে দিচ্ছি, কষ্ট দিচ্ছি, কোনো মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছি, তার সম্মানহানি কীভাবে করব, তাকে কীভাবে টেনে নিচে নামাবো, এভাবে করে আপনি করছেন। তো কাল কেয়ামত দিবসে যদি এর জন্য আপনার জাহান্নামে যাওয়ার আদেশ হয়ে যায়, একটু চিন্তা করে দেখুন। আর কোনো মুসলমানের দিলকে খুশি করলেন, তার ভাঙা মনকে জোড়া লাগালেন, সওয়াবের ভাগিদার, তার ইজ্জত সম্মান রক্ষা করে আপনি আল্লাহ পাককে রাজি এবং খুশি করেছেন, সেখান থেকে কাল কেয়ামতের দিন আপনার মানে ফরমান হয়ে গেল, হুকুম হয়ে গেল আপনি জাহান্নামী, কিন্তু এই একটি আমলের কারণে যে আল্লাহ পাক বলে দেয় বান্দা আমার এক বান্দার ইজ্জত রক্ষা করেছে, যাও তার ইজ্জত আজকে আমি রক্ষা করলাম, তাকে জান্নাতে দিয়ে দিলাম, হতে পারে না, হতে পারে, তখন আপনার কেমন হবে ওই অনুভূতিটা, আপনি দুনিয়াবি সেই অনুভূতিটা আপনার এখন আসবে না, কিন্তু আমি এই দুইটা ব্যাপার দুনিয়াবি রেফারেন্স দিয়ে অনুভূতিটা তোলার চেষ্টা করছি আর কি, যদি অনুভূতি আমাদের মাঝে আসে। যারা আপনার লঞ্চ ডুবে যাচ্ছে সেখান থেকে ফিরে আসছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বাঁচার ই ছিল না সেখান থেকে ফিরে আসছে, এভাবে করে যাদের জীবনের মধ্যে ই হয়েছে তারাই কেবল বুঝতে পারবে। আল্লাপাক বোঝার তৌফিক দান, কি বলছিলেন কি জানো?
আমি বলছিলাম যে আসলে আমাদের যে বিনয় নম্রতা অবলম্বন করার প্র্যাকটিস এটা একেবারে কমিয়ে গেছে, আর এগুলো আসে হলো মুসলমানদেরকে ভালোবাসা, তাদের ইজ্জত রক্ষা, এগুলো একটা বৈশিষ্ট্য থেকে আসে, সেটা হলো ক্ষমা চাওয়ার অভিজ্ঞতা, ক্ষমা চাওয়ার প্রবণতা। আমাদের মধ্যে এমন অবস্থা, আচ্ছা আমি তো বাবা, সন্তানে গেছে আমি কীভাবে ক্ষমা চাই, হয়ে যান অনেক সময় প্রবলেম, ভুল হয় না? আচ্ছা মা, আমি কীভাবে সন্তানে গেছে ক্ষমা চাইব, আবার সন্তানকে আমি তো কত ভুল করি, কত ভুলের জন্য বাবা মার কাছে ক্ষমা চাইব। এইভাবে আস্তে আস্তে দেখা যায় মহল থেকে শুরু হয়েছে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর কাছে কীভাবে ক্ষমা চাইব। প্রতিদিন তো টুকটাক ঝগড়া লাগেই, এগুলো চলতেই থাকে। অথচ বলা হয়েছে যে কেউ যদি গুনাহ করে তো গুনাহ করার সাথে সাথে তার জন্য তার উপর তওবা ওয়াজিব। সে যদি সেই গুনাহটা থেকে তওবা করতে বিলম্ব করে তখন সে আরও একটি ওয়াজিব তরক করে গুনাহ তার কাঁধে চলে আসে। তো এই জায়গায় যদি মনে করেন আমি কারো মনে ঝগড়া করে কোনো কারণে কষ্ট দিলাম, কাজের মানুষ তাদের কাছে সন্দেহপ্রবণভাবে খারাপ আচরণ করলাম বা আমার অধীনস্থর সাথে খারাপ আচরণ করলাম, করার পর আমি বুঝতে পারলাম যে আমি তাকে শরীয়তের অনুমতি ছাড়া কষ্ট দিলাম, পরে চিন্তা করলে আমার তো কাজের মানুষ, ঠিক আছে সামনে তাকে করবো না, আমার তো অধীনস্থ সামনে করবো না, কিন্তু আজকে তার মধ্যে যে ক্ষোভ তৈরি হলো এটা কিন্তু তাকে আরও ডিসগাইড করে তাকে দেখা যায় আরও অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে, আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন। যদি এই সময়ে একটু আল্লাহর প্রতি ভরসা করে, রহমতের উপর ভরসা করে ক্ষমা চেয়ে নেওয়া হয়, ডেকে নেওয়া হয়, একটু উপহার দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তখন কিন্তু দুনিয়ার কেউ দেখলো না, সে সেট হয়ে গেল, তার মালিকের প্রতি তার একটা আস্থা চলে আসলো, ভালোবাসা চলে আসলো, সেই তার ভগ্ন হৃদয়টা কিন্তু জোড়া লেগে গেল। তো এই কাজটা আমরা করি না, আমরা মনে করি এটা তো আমার অধীনস্থ, আমি দিলে খায়, অন্যথায় সে পাবে না। তো এই বিষয়টা গত কিছুদিন আগে একটা ঘটনা এক জায়গায় শুনেছি যে খুবই কষ্ট দিয়েছে তার অধীনস্থ কাজের মানুষ বলেন বা যাই হোক, বা কাজের মানুষের রিলেটেড কোনো একটা ব্যাপারে, তো কষ্ট দেওয়ার পরে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়েছে বা সন্দেহজনক যেটা হোক, তো যে কষ্টর ব্যবস্থা করেছে সে পরবর্তীতে অন্যের মাধ্যমে কষ্ট দেওয়ার ব্যবস্থা করেছে, সে নিজে গেছে দেখার জন্য, দেখে মামুলি কিছু টাকা তাকে ধরে দেওয়ার জন্য বসেছে, এটা নেন ওষুধ খেয়ে বা ওষুধ সেবন করেন যেটা। তখন ওই লোক বলল যে আপনার টাকা আপনি নিয়ে যান, আপনার সাথে দেখা হবে হাসুরের মাঝে।
ও
এই যে কষ্ট, যে কতটা কষ্টের কারণে এই কথাটা বলেছে। আজকে যদি এই ব্যক্তিকে আমি খুশি না করি আর প্রকৃত পক্ষে আমি সেই জুলুম করে থাকি, কারণ আমার তো চিন্তা করার বিবেকটা সেখানে পর্দা পড়ে আছে, আমি যদি এই অবস্থায় তার থেকে ক্ষমাও না চাই বা নিজে হকের উপর আছে মনে করি আর প্রকৃত পক্ষে আমি জালিম হয়ে থাকি, তাহলে এই লোকটা যে কথা বলেছে কথাটার ওজন কত, ভয় আমাদের কেমন থাকা দরকার। তো আমাদের এই ধরনের বিষয়গুলো থেকে বাঁচতে হবে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে, আর যদি কষ্ট দেয় মাপ চাইতে বিলম্ব করা উচিত হবে না।
কাবার চেয়েও সম্মান, সম্মানিত মুসলমানদের ইজ্জতকে, ইজ্জত সম্মানের কথা বলা হয়েছে, আর এই ইজ্জত সম্মান আল্লাহ পাক দান করেন। অতো ইজ্জু মানতাশাও অতো জিল্লু মানতাশাও।
এটি ঘটনা মনে পড়লে একটু বলেই দিই।
জি,
মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে যাচ্ছিলেন, নামাজের জন্য তো এক বৃদ্ধ বাবা সেও নামাজের জন্য যাচ্ছে, তখন আল্লাহ নবী সাহাবি সে তার সম্মানের কারণে তার থেকে অগ্রসর হচ্ছে না, আবার ওদিকে জামাত চলে যাচ্ছে, এটারও আফসোস। পরে আল্লাহ পাক সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে তার রুকুটাকে যাতে দীর্ঘ করে ফেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তারপর জামাতের সাথে পেয়েছে। তো মুসলমানের ইজ্জত সম্মান করলে আল্লাহ তাআলা তার সম্মান কেমন
বাড়িয়ে
দেয়।
পূর্ববর্তী দিনের মানে আগের দিনে কোনো মুরব্বীদের দাড়ি পাকা বয়স্ক ব্যক্তির যদি সামনে কেউ যেত তাহলে তাকে জমিনে ধসিয়ে দেওয়া হতো, কিতাবে পাওয়া যায়। তো কতটা সম্মান আল্লাহ পাক মুসলমানকে দান করেছেন, মানুষকে দান করেছেন, উপলব্ধি করা আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়। নিজের সম্মান, নিজের ইজ্জত যখন চলে যায় তখন বোঝা যায় যে কী অবস্থাতে। এজন্য দেখুন, মানুষকে ক্ষমা করা শিখুন, কারো ইজ্জত নিয়ে আপনি খেলা না করাটাই জন্যই বলবো এটা উচিত না। আপনি আপনার, আপনি কোনো মুসলমান ভাইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন না, আপনি আপনার নিজেকে নিয়ে খেলা করছেন, এটা আপনি চিন্তা করুন। কেননা যে যার জন্য, কোনো ব্যক্তির জন্য যে আপনি কূপ খনন করেন সেই কূপে নিজেকে পড়তে হয়, এরকম অসংখ্য নজির কিন্তু রয়েছে, আপনিও হয়তো স্বীকার করবেন। তো সেজন্য পরামর্শ এটাই থাকবে আমাদের পক্ষ থেকে, আমরা যারাই রয়েছি আমরা কারো ইজ্জত সম্মান, দেখুন আল্লাহ পাক যার গুনাহকে ঢেকে রেখেছেন, আল্লাহ পাক যার গুনাহকে মানে প্রকাশ্যে নিয়ে আসেননি, তো আপনি কেন নিয়ে আসবেন, আমরা কেন নিয়ে আসবো তার গুনাহকে। যে তার গুণাগুলো প্রচার করে দেই, তার অপরাধগুলো আমি দেখেছি প্রচার করে দেই। আপনি দেখার আগে আল্লাপাক তো দেখেছেন, তাই না? আল্লাপাক তো সব কিছু দেখেন। তো আল্লাপাক চাইলে তো এটা যে কোনোভাবে প্রকাশ করে দিতে পারেন, তার চেহারার মধ্যে গুনাহের কথা ফুটে উঠতে পারে। এরকম হতে পারে না? আপনার দাজ্জাল যখন আসবে, যখন কেয়ামত সংঘটিত হবে, পূর্বে কাফির লেখা থাকবে, কাফির এবং মুমিন কপালে লেখা থাকবে, মানে পরিচিতি পাবে যে এ কাফির, এ আপনার এ অমুসলিম, এ মুসলমান, মুমিন লেখা থাকবে। তো আল্লাপাক চাইলে কি না করতে পারেন? আল্লাপাক আমাদেরকে তার সত্তার ইয়েতে চাদর দ্বারা আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন, আমাদের চোখের পলকে পলকে, প্রত্যেকটা কাইকে কাইকে, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাপাকের নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছি। কিন্তু মহান রব তাআলা কত বড় দয়া করেছেন আমাদের উপর, যেন আল্লাপাক তারপর সম্মানের মুকুট পরিয়ে রেখেছেন, সেই সম্মান আমরা কেন হানি করব এবং আল্লাপাকের নাফরমানি কেন করব আমরা? আল্লাপাক আমাদেরকে মুসলমানদের ইজ্জত রক্ষা করা তৌফিক দান করুন।
আমিন।
একে অপরকে, একে অপরের উপরে হিংসার বশবর্তী হয়ে অথবা রাগ করে, রাগের বশবর্তী হয়ে, সে আমার সাথে এমনটা করেছে, আমি তাকে ধুয়ে দিব, দেখি কে ফিরাতে পারে, আমি তো সব কিছু জানি, এক সময়ের বন্ধু এখন শত্রু পরিণত হয়েছে, এখন তার সব কিছু ফ্লাশ করে দিব আমি। তো এ ধরনের কাজ করে আপনার কী উপকার কী হবে বলুন? উপকার হবে না, অপকারই হবে। ইন্তেকালে পরে বুঝতে পারবেন যে আপনি কি উপকার উপকৃত হয়েছেন না অপকৃত হয়েছেন। আল্লাহ পাক বাস আমাদেরকে সঠিক বোধ দান করুন এবং সঠিকভাবে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, মুসলমানদের ইজ্জত রক্ষা করা তৌফিক দান করুন। আমিন। গুনাহের সাথে আপনার আমরা সবসময় জর্জরিত থাকি, কিন্তু আবার নামাজও আদায় করি, পাঁচ অক্ত নামাজও আদায় করি, আবার গুনাহের মধ্যেও আমাদের পদচারণা থাকে। তো যেহেতু কোরআন কারীমের মধ্যে ইরশাদও হয়েছে নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, তো এখন নামাজও আদায় করছি আমরা, আবার গুনাহের মধ্যেও লেগে যাচ্ছি, গুনাহ থেকে বাঁচতে পারছি না, তো সেজন্য আমাদেরকে কী করণ?
এটা বাস্তব। এখন বর্তমানে দেখা যায় নামাজের সংখ্যা বিভিন্ন ভয়ভীতির কারণে বাড়ে, আবার কমে, মানুষ নামাজ পড়ে, আবার কিছুদিন কিছু উদ্দেশ্য অর্জনের জন্য নামাজ পড়ে, যাই হোক বিভিন্ন ক্যাটাগরি আছে, তারপর মানুষ নামাজ পড়ে। তা এখন দেখা যায় যে নামাজ পড়ে তার দ্বারা গুনাহ সংঘটিত হয়। তো আবার এদিকে যে আমাদের স্পষ্ট আয়াতে কারিমা আছে সেটাও সত্য। তো দেখা যায় যে এই জন্য অনেকে কী করে, আবার নামাজ ছেড়ে দেয়, তার মানে গুনাহ থেকে বাঁচতে পারতেছে না, তো নামাজ পড়ে কী হবে, এই ধরনের কিছু ভুল মানুষ করে। আমির আল সুনাত বলেন যে যারা নামাজ পড়া অবস্থায় গুনাহ করে, গুনাহ থেকে বাঁচতে পারে না, এই চিন্তা করে যারা নামাজ ছেড়ে দিল
আরেকটা গুনাহ করলো।
তো এই জন্য বলা হয়েছে যে সে নামাজ পড়তে থাকবে আর গুনাহ থেকে বাঁচারও চেষ্টা করবে, কিন্তু একটি কাজ পাশাপাশি তাকে করতে হবে, সেটা হলো নামাজকে বিশুদ্ধ করা, শুদ্ধ করা, নামাজ শেখা। আব্বা পড়ে, দাদা পড়েছে, আমিও পড়ি, তো এটা যথেষ্ট না, সব কিছু দেখে দেখে হয় না। নামাজ এমন একটা বিষয় যে এখানে ফরজ, ওয়াজিব, সুন্নত, জামানার প্রেক্ষাপটে অনেক মাসালা মাসাইল সব কিছু মিলে পবিত্রতা অপবিত্রতা এই বিষয়ে একটা সামগ্রিক জ্ঞান প্রয়োজন। তো এই জ্ঞানটা কিতাবাদির মধ্যে লেখা আছে কোরআন হাদিসের আলোকে, অতএব এই জ্ঞানটা যখন অর্জন করবে, আর জ্ঞান শেখার মাধ্যমে আসে, তো এই জ্ঞানটা অর্জন করলে এই জ্ঞান তার নামাজটাকে শুদ্ধ করবে। কোরআনুল কারিম তেলাওয়াত করতে হয় নামাজের মধ্যে, এখন যদি কোরআনুল কারিমের মধ্যে এমন তেলাওয়াত করে যে মাখারিজের মধ্যে ভুল হয়, অর্থ পরিবর্তন হয়, তার নামাজ ফাসিদ হয়ে যাবে। আর নামাজ যখন ভেঙে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, এটা কোনো অ্যালার্ম ঘড়ি বাজে না, কোনো জায়গার মধ্যে যেমন আগুন লাগলে একটা অ্যালার্ম বেজে ওঠে কোনো মার্কেটের মধ্যে, তো নামাজের মধ্যে অ্যালার্ম বাজবে না যে আপনার নামাজ শেষ, আমার নামাজ ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। আপনার অ্যালার্ম বাজবে, বাজবে তখন যখন আপনার জ্ঞান থাকবে,
মাসআলা যখন জানা
থাকবে, তখন আপনাকে বিবেকের মধ্যে এই জানিয়ে দিবে যে এই জায়গায় তুমি রং করলে। তো এই জায়গার মধ্যেই, তো এইভাবে